বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তিলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তিলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ
بسم الله الرحمن الرحيم তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে, এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 21 আগস্ট, 6 ভাদ্র এবং ফার্সি 30 মুরদাদ। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 6:53। আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টসে এবং সৌদি আরবে 13,780 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/irib বাংলা। ইউটিউবে অনুষ্ঠান শোনার ঠিকানা youtube.com/radiotehranbangla1982। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইহুদিবাদী ইসরায়েলের পলায়নের 17 বছর পূর্তি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশে চা শ্রমিকদের দৈনিক মজুরি 25 টাকা বৃদ্ধির ঘোষণা প্রত্যাখ্যান করে 300 টাকা মজুরি নির্ধারণের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে মহান আল্লাহর গুণবাচক নামগুলোর ব্যাখ্যামূলক অনুষ্ঠান আসমাউল হুসনা, পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান, কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে পারিবারিক বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান সুখের নিট। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, ইরানকে হুমকি দিয়ে কথা বলার অবস্থা এখন আর ইহুদিবাদী ইসরায়েলের নেই বললেন আইআরজিসির মুখপাত্র রামেজানি। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের 50টি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল, জীবিকা হারিয়েছেন অন্তত 200 ফিলিস্তিনি। বাংলাদেশে 21 আগস্টের গ্রেনেড হামলার বার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন স্বাধীনতা বিরোধী শক্তি আবার আঘাত হানবে। এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি গৃহবন্দী, সামাজিক মাধ্যমে বিজেপি সরকারের সমালোচনা করলেন মুফতি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শরীফ বলেছেন নিজের নিরাপত্তা নিয়ে ইহুদিবাদী ইসরায়েল চরম দুরবস্থার মতো রয়েছে এবং ইরানকে হুমকি দিয়ে কথা বলার অবস্থা এখন আর এই অবৈধ রাষ্ট্রের নেই। তিনি শনিবার তেহরানে একটি অনুষ্ঠানের অবকাশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওই মন্তব্য করেন। তিনি বলেন ফিলিস্তিনের যে 22,000 বর্গ কিলোমিটার এলাকা জবরদখল করে ইহুদিবাদী রাষ্ট্রটি প্রতিষ্ঠা করা হয়েছে তার নিরাপত্তা এর আগে কখনো এতটা খারাপ ছিল না। জেনারেল শরীফ বলেন এখন আর ইসরায়েলি কর্মকর্তাদের মুখে ইরানকে হুমকি দিয়ে কথা বলতে শোনা যায় না। তিনি বলেন ইহুদিবাদীরা নিজেদেরকে অজেয় বলে দাবি করে, অথচ 2006 সালে লেবাননের হিজবুল্লার সঙ্গে যুদ্ধে তেল আবিব শোচনীয় পরাজয় বরণ করেছিল। সেটি ইসরায়েলের প্রথম পরাজয় হলেও শেষ পরাজয় ছিল না। জেনারেল শরীফ বলেন ইসরায়েলিদের নিরাপত্তা অত্যন্ত ভঙ্গুর এবং তারা সবসময় আতঙ্কের মধ্যে দিন কাটায়। ইহুদিবাদী ইসরায়েল জর্দান নদীর পশ্চিম তীরে মাত্র 2 সপ্তাহের ব্যবধানে ফিলিস্তিনিদের 50টি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এর ফলে 28টি শিশুসহ 50 জন ফিলিস্তিনি বাস্তুহারা হয়েছেন। জাতিসংঘের মানবিক ত্রাণ বিষয়ক সমন্বয়কারীর দপ্তর শনিবার এক বিবৃতিতে এ খবর জানিয়ে বলেছে, পূর্ব জেরুজালেম, আল কুদস ও সি এলাকায় এসব স্থাপনা ধ্বংস করা হয়। গত 2 থেকে 15 আগস্টের মধ্যে এসব ঘরবাড়ি ভেঙে ফেলা হয় এবং এর ফলে 220 ফিলিস্তিনির জীবিকা বন্ধ হয়ে গেছে। এসব ভবন ভেঙে ফেলার কারণ হিসেবে তেল আবিব দাবি করছে, ইসরায়েলের কাছ থেকে ভবন নির্মাণের অনুমতিপত্র না নিয়ে এসব ভবন নির্মাণ করা হয়েছিল। তবে বাস্তবতা হচ্ছে, তেল আবিবের কাছ থেকে এই অনুমতিপত্র আদায় করা একজন ফিলিস্তিনির পক্ষে প্রায় অসম্ভব। ইহুদিবাদী ইসরায়েল 1967 সালের যুদ্ধে পূর্ব জেরুজালেম, আল কুদস গোটা পশ্চিমটি দখল করে নেয়। এখন ফিলিস্তিনি এই ভূখণ্ডের স্বঘোষিত মালিক বনে গেছে ইহুদিবাদী ইসরায়েল। রাশিয়া বলেছে, দেশটি তার বৈদেশিক বাণিজ্য ও পুঁজি বিনিয়োগ ব্যবস্থায় ডলার ও ইউরোর মতো বৈদেশিক মুদ্রা এবং সুইফটের মতো লেনদেন ব্যবস্থা থেকে দূরে সরে যাচ্ছে। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার পানকিন এ খবর জানিয়ে এর কারণ হিসেবে বলেছেন, এসব পশ্চিমা মুদ্রা ও ব্যবস্থা স্বাধীনচেতা দেশগুলোর জন্য ক্রমেই বিষাক্ত হয়ে উঠছে। পানকিন শুক্রবার রুশ বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, পশ্চিমা দেশগুলোর উপর নির্ভরশীলতা কমিয়ে রাশিয়ার অর্থনীতিকে শক্ত ভিত্তির উপর দাঁড় করানোর জন্য এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। গত 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো মস্কোর বিরুদ্ধে কঠোরতম নিষেধাজ্ঞা আরোপ করে। নিষেধাজ্ঞা আরোপের পর তাৎক্ষণিকভাবে বৈদেশিক মুদ্রাগুলোর বিপরীতে রুশ মুদ্রা রুবলের মারাত্মক পতন হলেও পরে রাশিয়ার এই মুদ্রা আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের শর্টওয়ে 22 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। আঘাত আরও আসবে জানিয়ে দেশবাসীকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
21 অগস্ট গ্রেনেড হামলার মতো ঘটনা আগামীতেও ঘটতে পারে এমন আশঙ্কা ব্যক্ত করে দেশের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এই আঘাত হয়তো আরও আসবে সামনে, কারণ যখন আমার আব্বা দেশটাকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছিল তখনই তো 15 অগস্ট ঘটেছে, আর আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হয়েছে, উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। আজ রোববার 21 আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার 68 বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেছেন, স্বাধীনতার চেতনায় আবার সেই জয় বাংলা ফিরে এসেছে, আবার জাতির পিতার নাম বিশ্বব্যাপী সমাদৃত হচ্ছে। এগুলো যারা সহ্য করতে পারবে না তারা বসে থাকবে না, তারা আঘাত করবেই, বাংলাদেশকে আবারও জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করবে। 2004 সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি বিরোধী সমাবেশে পর্বরচিত গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এ সময় অল্পের জন্য রক্ষা পান তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই ঘটনায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী আইবি রহমান সহ সব মিলিয়ে 24 জন মারা গিয়েছিলেন। গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে আহত 500+ নেতাকর্মী। বিএনপি জামাত জোট সরকারের সময় সেই ঘটনা প্রবাহ তুলে ধরে শেখ হাসিনা বলেন, সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া এ জাতীয় ঘটনা ঘটতে পারে না, লক্ষ্য তো ছিল আমাকেই হত্যা করা এবং আমাদের নেতাকর্মী মানে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা। আলোচনা সভায় যোগ দেওয়ার আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত শহীদ বেদিতে ফুল দিয়ে গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বাংলাদেশের অন্যতম নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহার করা হবে, তবে কতটি আসনে ইভিএম ব্যবহার করা হবে এখনও সেই সিদ্ধান্ত হয়নি। ইসি তার সক্ষমতা ও যৌক্তিকতা বিবেচনা করে এ মাসের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। যেসব আসনে ইভিএমে ভোট হবে সেখানে ব্যাপকভাবে প্রচারণা চালানো হবে। আজ নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ আলমগীর এসব কথা বলেন। ভোটে ইভিএমের ব্যবহার নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক আছে। ক্ষমতাসীনদের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি ইভিএমকে কারচুপির যন্ত্র বলে অভিযোগ করে আসছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপে ২২টি দল ইভিএম নিয়ে মতামত তুলে ধরেছিল। এর মধ্যে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি সহ ১৪টি দল এই যন্ত্রের ব্যবহার নিয়ে সংশয়ের সন্দেহ প্রকাশ করেছে। এর মধ্যে বেশ কয়েকটি দল সরাসরি ইভিএম এর বিরোধিতা করেছে। অন্যদিকে আওয়ামী লীগ সহ ৪টি দল ইভিএম এ ভোট চেয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষকে টার্গেট করে বলেছেন, দিলীপ ঘোষের কথায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই এর সম্মানহানি হচ্ছে। তিনি আজ গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন। বিজেপি নেতা দিলীপ ঘোষ আজ পশ্চিমবঙ্গে বিভিন্ন দুর্নীতির অভিযোগের তদন্তে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইকে কেন্দ্র করে সেটিং ইত্যাদি মন্তব্য করেছেন। ওই ইস্যুতে রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দিলীপ ঘোষ বলেন, গত কয়েক মাস ধরে রাজ্যে সিবিআই তদন্ত চলছিল, কিন্তু তার কোনো প্রভাব পড়ছিল না, কোনো ডকুমেন্ট আসছিল না, কেউ ধরা পড়ছিল না, কারণ সেখানেও সর্ষের মধ্যে ভূত ছিল। খবর জানার পরে কিছু অফিসারকে পরিবর্তন করা হয়েছে, কিন্তু যথারীতি যা হয় আর কি, সবার একটা পেট আছে, সবাই বিক্রি হয়। সরকার তা বুঝতে পেরেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিশেষ প্রয়াসে ইডি এসেছে এবং তারপর কাজ হয়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি প্রধান মেহবুবা মুফতিকে গৃহবন্দী করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি প্রধান মেহবুবা মুফতিকে গৃহবন্দী করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ওই তথ্য জানান। একই সঙ্গে কাশ্মীরি পণ্ডিতদের অবস্থা নিয়ে কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকারের সমালোচনা করেছেন মেহবুবা মুফতি। মেহবুবা আজ এক বার্তায় বলেন, ভারত সরকার কাশ্মীরি পণ্ডিতদের দুর্দশাকে নিচের দিকে ঠেলে দিতে চায়, কারণ তাদের কঠোর নীতির ফলে যারা পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি তারা দুর্ভাগ্যজনকভাবে টার্গেট কিলিংয়ের শিকার হয়েছে। আমাদের মূলধারার শত্রু হিসেবে তুলে ধরার কারণেই আজ আমাকে গৃহবন্দী করা হয়েছে। অন্য এক বার্তায় মেহবুবা বলেন, আজ ছোটগ্রামে সুনীল কুমারের পরিবারের সঙ্গে দেখা করার আমার প্রচেষ্টা প্রশাসনের দ্বারা ব্যর্থ হয়েছে। সম্প্রতি তাকে অজ্ঞাত গেরিলারা হত্যা করেছিল। মেহবুবা মুফতি তার বাসভবনের বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে থাকা আধাসামরিক বাহিনী সিআরপিএফ এর একটি গাড়ির ছবি পোস্ট করেছেন। সাবেক মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের ভুল নীতির কারণে কাশ্মীরি পণ্ডিতদের হত্যা করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার কাশ্মীরি পণ্ডিতদের দুর্দশা দূর করতে চায় না, ভুল নীতির কারণে এই দুর্ভাগ্যজনক টার্গেট কিলিং এর ঘটনা ঘটছে। এজন্য সরকার সবার সামনে আমাদের কাশ্মীরি পণ্ডিতদের শত্রু হিসেবে তুলে ধরছে। এজন্য আমাকে গৃহবন্দী করা হয়েছে। এর আগে মেহবুবা মুফতি আম আদমি পার্টি বা আপ বিরোধী বিক্ষোভের জন্য কংগ্রেসের সমালোচনা করেন। তিনি বলেন, কংগ্রেস কেন্দ্রীয় সংস্থাগুলো তদন্তের মুখোমুখি আম আদমি পার্টির নেতাদের সমর্থনে বিরোধী দলগুলোকে একত্রিত করতে ব্যর্থ হয়েছে। কংগ্রেস নেতা মণিকম ঠাকুরের পাল্টা জবাব দিয়েছেন। তিনি বলেন, দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া এবং তার গ্যাংকে প্রকৃত দুর্নীতির সাথে জড়িত পাওয়া গেছে এবং তারা বিচারের যোগ্য। অন্যদিকে মেহবুবা বলেন, এটা দুঃখের বিষয় যে কংগ্রেস দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারেনি, কারণ আম আদমি পার্টি একটি কট্টর প্রতিপক্ষ। তারা নিজে ইডির ক্রিয়াকলাপের শিকার হয়েছে, তবুও তারা বিজেপির অপপ্রচারে জড়িয়ে পড়ছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn। বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। রাশিয়ার খাদ্যদ্রব্য ও রাসায়নিক সার এবং ইউক্রেনের খাদ্যশস্য যাতে নির্বিঘ্নে বিশ্ববাজারে আসতে পারে সেই ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি শনিবার রাতে তুরস্কের ইস্তাম্বুল সফরকালে এই আহ্বান জানান। বর্তমানে তুরস্ক কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশ্ব মানবতার জন্য অতি গুরুত্বপূর্ণ এই উদ্যোগ গ্রহণের জন্য তুরস্কের প্রতি কৃতজ্ঞতা জানান গুতেরেস। তবে একই সঙ্গে তিনি বলেন, বিশ্ববাজারে খাদ্যদ্রব্যের দাম কমানোর জন্য রাশিয়ার খাদ্যদ্রব্য রপ্তানিরও উদ্যোগ নিতে হবে। তুরস্ক সফরের আগে গুতেরেস ইউক্রেন সফরে যান এবং সেখানে স্বাগতিক প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পাশাপাশি সফররত তুর্কি প্রেসিডেন্ট রজব তাইব এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন। রাশিয়ার সম্মতিতে এবং তুরস্ক ও জাতিসংঘের তদারকিতে গত সপ্তাহ থেকে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি করা শুরু হয়েছে। ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জারোপিৎজিয়া অঞ্চলে একদল রুশ সৈন্যকে কিয়েভ বিষ প্রয়োগ করেছে বলে অভিযোগ করেছে মস্কো। গত মাসের শেষ দিকে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার বিকেলে ওই মন্ত্রণালয় বলেছে, গত 31 জুলাই বিষে আক্রান্ত হওয়ার পর রুশ সেনাদেরকে একটি সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের দেহে বিষাক্ত পদার্থ বি টাইপের বোটুলিনামের উপস্থিতি ধরা পড়ে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন সময় এই অভিযোগ করল যখন ইউক্রেনের জাপোরিজিয়া অঞ্চলে অবস্থিত বিশ্বের বৃহত্তম পরমাণু স্থাপনা বর্তমানে রুশ সেনাদের দখলে রয়েছে। সেখানে মোতায়েন রুশ সেনাদের উপর ইউক্রেন নিয়মিত গোলাবর্ষণ করে যাচ্ছে এবং এর ফলে স্থাপনাটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। রুশ সেনাদেরকে বিষ প্রয়োগের ঘটনাকে রাসায়নিক সন্ত্রাসবাদ আখ্যায়িত করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়া এ সংক্রান্ত গবেষণার তথ্য প্রমাণ প্রস্তুত করার কাজ করছে। মার্কিন সরকার দাবি করেছে দেশটি রাশিয়ার উপর যে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে তা পাশ কাটিয়ে নিজের অর্থনৈতিক কার্যক্রমকে সচল রাখার চেষ্টা করছে মস্কো। মার্কিন অর্থ মন্ত্রণালয় শনিবার বলেছে, ইউক্রেনের সামরিক অভিযানের জের ধরে রাশিয়ার উপর পাশ্চাত্য যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা তুরস্কের সহযোগিতায় অকার্যকর করে দেওয়ার চেষ্টা করছে মস্কো। মার্কিন উপ অর্থমন্ত্রী ভ্যালি অ্যাডিমো তার তুর্কি সমকক্ষ ইউনুস এলিতাসের সঙ্গে সাক্ষাতে এই বিষয়টি তুলে ধরেছেন। তিনি বলেছেন, নিষেধাজ্ঞার শিকার রুশ ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো নিষেধাজ্ঞাকে পাশ কাটাতে তুরস্ককে ব্যবহার করছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টসে এবং সৌদি আরবে 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। গাজা উপত্যকা থেকে ইহুদিবাদী সেনারা 17 বছর আগে পলায়ন করেছিল। ফিলিস্তিনিদের প্রচণ্ড প্রতিরোধের কারণে তারা বাধ্য হয়েছিল গাজা ছেড়ে চলে যেতে। গাজা থেকে পালানোর সময় ইসরায়েলিরা ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছিল। এই পাশবিকতাকে অনেকেই পরাজয়ের ক্ষোভ বলে মন্তব্য করেছেন। বিস্তারিত শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়।
ইহুদিবাদী ইসরায়েল 2005 সালের 15 আগস্টে গাজার 21টি ইহুদি বসতি মুক্ত করেছিল। এই বসতিগুলিতে 8,000-এর মতো বাসিন্দা ছিল। গাজা উপত্যকার প্রায় 36 বর্গ কিলোমিটার এলাকা দখল করে রেখেছিল তারা। গাজার মোট আয়তন 360 বর্গ কিলোমিটার, তার মানে গাজার আয়তনের 1/10 দখল করেছিল ইসরায়েল। এই বিরাট অর্জন বিভিন্ন দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্রথমত, দখলের 38 বছর পর ফিলিস্তিনিরা ইহুদি বসতি স্থাপনকারীদের গাজা থেকে তাড়াতে সক্ষম হয়। 1967 সালে ইহুদিবাদীরা গাজা দখল করেছিল। এ থেকে প্রমাণিত হয় প্রতিরোধের তাৎক্ষণিক ফলাফলের পাশাপাশি দীর্ঘমেয়াদী ফলাফলও রয়েছে। দ্বিতীয়ত, সময়ের পরিপ্রেক্ষিতে এই অর্জনের গুরুত্ব আরও বেড়ে যাবে। 2000 সালে ইহুদিবাদী সেনারা দক্ষিণ লেবানন থেকে সরে যেতে বাধ্য হয়েছিল। তার 5 বছর পর এই বর্ণবাদীরা আরেকবার ব্যাপকভাবে পরাজিত হয় গাজায়। 2001 সালে নির্মাণ করা এই উপশহরগুলো 4 বছর পর ফিলিস্তিনিদের ছেড়ে যেতে বাধ্য হয় ইসরায়েল। তৃতীয়ত, গাজা থেকে ইহুদিবাদীদের চলে যাওয়া দ্বিতীয় ইন্তিফাদার ফল। 2000 সাল থেকে দ্বিতীয় ইন্তিফাদা শুরু হয়ে 2005 সালে শেষ হয়েছে। দ্বিতীয় ইন্তিফাদা ছিল প্রতিরোধের একটি বাস্তব বহিঃপ্রকাশ। গাজা থেকে ইহুদিবাদী সেনা প্রত্যাহারও প্রতিরোধেরই অন্যতম অর্জন। টানেলের মাধ্যমে যুদ্ধ করে ইহুদিবাদীদের উপর ব্যাপক চাপ সৃষ্টি করার কারণে ইহুদিবাদীরা গাজা ত্যাগ করেছিল। চতুর্থত, গাজা উপত্যকা থেকে ইহুদিবাদী সামরিক বাহিনীর প্রত্যাহারের সময় তাদের অপরাধী চেহারা পুরোপুরি ফুটে উঠেছিল। পালানোর সময় তারা সমস্ত বাড়ি ঘর, শিলালিপি এবং ব্যারাকগুলো ধ্বংস করতে করতে গিয়েছিল। এভাবে তারা 3,000-এরও বেশি বাড়িঘর এবং 26টি শিলালিপি ধ্বংস করে। পঞ্চমত, গাজা ছেড়ে পালানোর এক বছর পর ইহুদিবাদীরা গাজার উপর সার্বিক অবরোধ আরোপ করে। ওই অবরোধ আজও বজায় রয়েছে। গাজাকে তারা কার্যত বিশ্বের বৃহত্তম উন্মুক্ত কারাগারে পরিণত করেছে। এই অবরোধ একদিকে যেমন প্রতিরোধের দুর্দান্ত সাফল্য, অপরদিকে ইহুদিবাদীদের পরাজয়ের বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ছাড়া আর কিছু নয়।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। দৈনিক মজুরি 25 টাকা বৃদ্ধির ঘোষণা প্রত্যাখ্যান করে 300 টাকা মজুরির দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ধর্মঘটি চা শ্রমিকেরা। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের চা শ্রমিকদের দৈনিক মজুরি 25 টাকা বৃদ্ধির ঘোষণা প্রত্যাখ্যান করে 300 টাকা মজুরির দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট চালিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছে ধর্মঘটি শ্রমিকরা। আজ রোববার ঢাকা সিলেট মহাসড়ক 5 ঘন্টা অবরোধ করে রাখার পর নিজ নিজ বাগানে ফিরে গেছেন শ্রমিকরা। এ সময় মহাসড়ক অবরোধ প্রত্যাহার করলেও অনির্দিষ্টকালের ধর্মঘট চালিয়ে যাবার ঘোষণা দেন শ্রমিক নেতারা। তারা দাবি মেনে নেওয়ার জন্য দুদিনের আলটিমেটাম দিয়ে বলেছেন আগামী 23 আগস্ট শ্রম মন্ত্রণালয়ে মিটিং রয়েছে, সেই মিটিংয়ে দাবি মানা না হলে ফের তারা মহাসড়ক অবরোধ করবে। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলেছেন সারা দেশে ধর্মঘট চলবে। বর্তমান দুর্মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির বাজারে একজন চা শ্রমিককে সর্বোচ্চ দৈনিক 120 টাকা মজুরি দেওয়া হচ্ছে। গত 9 আগস্ট থেকে দৈনিক 300 টাকা মজুরির দাবিতে দেশে 167টি চা বাগানে লক্ষাধিক শ্রমিক কর্মবিরতি চালিয়ে আসছিলেন। গতকাল শ্রম অধিদপ্তরের মহাপরিচালক, মৌলভীবাজার, সিলেট, চট্টগ্রাম জেলা প্রশাসকের প্রতিনিধি সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে চা শ্রমিক ইউনিয়নের নেতাদের এক বৈঠকে মজুরি 25 টাকা বৃদ্ধি করে দৈনিক 145 টাকায় ঘোষণা দেওয়া হলেও মাত্র 25 টাকা মজুরির বৃদ্ধির ঘোষণার সংবাদ চা বাগানে পৌঁছামাত্র শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়েন। তাৎক্ষণিকভাবে সিলেট, শ্রীমঙ্গল, হবিগঞ্জ সহ বিভিন্ন বাগানের শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে রাস্তায় নেমে পড়েন এবং ইউনিয়ন নেতাদের দালালির বিরুদ্ধে স্লোগান দিয়ে 300 টাকা মজুরি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এই অবস্থায় তোপের মুখে ইউনিয়নের নেতারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিতে বাধ্য হন।
আমরা ভিখারি না যে ভিক্ষা যাইবো, আমরা কর্ম করে আমাদের ন্যায্য মজুরি দাবির জন্য এই রাত করতে এসেছি।
আমাদের বাচ্চা কাচ্চাকে লেখাপড়া শিখাতে পারছি না, খাওয়াতে পারছি না, এই জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি। 300 টাকা না দিলে রাজপথে মরবো, আল্লাহর বাস্তে হলে রাজপথে বাঁচবো, আর না হলে রাজপথে মেরে ফেলুক আমাদের।
আমরা আমাদের মানুষকে বলেছি, তারা কিন্তু এটা মেনে নিতে পারছেন না। আন্দোলন অব্যাহত আছে, চলমান আছে, যত পর্যন্ত না তাদের দাবি আদায় হয় তত পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।
শ্রমিক নেতাদের ঘোষণা অনুযায়ী আজ সকাল 10:30 দিকে ঢাকা সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলার জগদীশপুরে মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় জড়ো হন তেলিয়াপাড়া, সুরবা, নোয়াপাড়া, জগদীশপুর, লস্করপুর, ভেলি সহ 23টি বাগানের কয়েক হাজার শ্রমিক। এ সময় তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন, এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় শ্রমিকদের একাংশ খালি থালা বাটি নিয়ে ভুখা মিছিল আয়োজন করেন। বেলা 3টার দিকে তারা মহাসড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে মহান আল্লাহর গুণবাচক নামগুলোর ব্যাখ্যামূলক অনুষ্ঠান আসমাউল হুসনা।
আসমাউল হুসনা।
আম্মা দীনিন নবিয়িল উম্মা
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। মহান আল্লাহর গুণ আর নামগুলোর পরিচয় ও ব্যাখ্যা সংক্রান্ত আসমাউল হুসনা শীর্ষক ধারাবাহিক আলোচনার 90তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাবো।
মানুষ দুনিয়ার বুকে মহান আল্লাহর প্রতিনিধি, তবে আল্লাহর যোগ্য প্রতিনিধি হতে হলে এবং মহান আল্লাহর সত্যিকারের অনুরাগী হতে হলে তাঁর নামগুলোর অর্থ ও ব্যাখ্যা সম্পর্কে ব্যাপক ধারণা রাখতে হবে। প্রকৃত খোদা প্রেমিকরা জানেন কখন ও কোন অবস্থায় মহান আল্লাহর কোন কোন নামের শরণাপন্ন হতে হবে। মহান আল্লাহর পবিত্র নামগুলো কেবল এক একটি শব্দ নয়, বরং ব্যাপক অর্থবোধক বিষয়। বিভিন্ন সময়ে এইসব নামের প্রকাশ ও বৈশিষ্ট্যগুলো ফুটে ওঠে। মহান আল্লাহর আসমাউল হোসনার তালিকাভুক্ত এমনি আরেকটি নাম সুলতান, এর অর্থ কর্তৃত্ব ও ক্ষমতা। মহান আল্লাহ হচ্ছেন নিরঙ্কুশ তথা সর্বময় কর্তৃত্ব ও ক্ষমতার অধিকারী। তিনি সর্বশক্তিমান বলেই অস্তিত্ব জগতের প্রকৃত সুলতান।
অবশ্য আরবি ভাষায় সুলতান বলতে কোন রাষ্ট্রের প্রধান শাসক বা বাদশাকেও বোঝায়। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যে সম্রাট সুলতান উপাধি ব্যবহার করেন তিনি হলেন গজনির সম্রাট সুলতান মাহমুদ। এরপরে অন্য বাদশাহ বা সম্রাটরাও ধীরে ধীরে এই উপাধি ব্যবহার শুরু করেন। অটোম্যান বা উসমানি তুর্কি সাম্রাজ্যের ও ইরানের সাফাভি বংশের শাসকরা সুলতানুল আজম, সুলতানুল আদেল এবং সুলতানুল ইসলাম ও মুসলিমিন এসব উপাধি ব্যবহার করেন। সুলতানের আরেকটি অর্থ দলিল বা প্রমাণ। অনেকে মনে করেন জাগতিক বিষয়ে বিজয় ও কর্তৃত্ব বোঝাতে সুলতান শব্দটি ব্যবহার করা হলেও যখন আধ্যাত্মিক বিষয়ে সালতানাত তথা ক্ষমতা ও শক্তি শব্দ ব্যবহার করা হয় তখন আসলে দলিল প্রমাণ তথা হুজ্জাত ও বুরহানের অর্থই প্রকাশ পায়।
পবিত্র কোরআনে সুলতান নাম বা শব্দ মোট 37 বার এসেছে। কোরআনের 25টি সুরায় বিভিন্ন রূপে এই নাম বা শব্দ দেখা যায়। এসবের মধ্যে 14টি ক্ষেত্রে তা বুরহান, হুজ্জাত ও দলিলের সমার্থক অর্থবোধক। যেমন সুরা নামলের 21 নম্বর আয়াতে মহাসম্রাট হযরত সুলাইমান নবী আলাইহিসসালামের দরবারে হুদহুদ পাখির অনুপস্থিতির বিষয়ে এই মহান নবীর মন্তব্যে দলিল বা কারণ অর্থে সুলতান শব্দের উল্লেখ দেখা যায়। তিনি বলেছেন, হুদহুদ পাখি যদি তার অনুপস্থিতির ব্যাপারে স্পষ্ট দলিল দেখাতে না পারে তাহলে তাকে অবশ্যই কঠিন শাস্তি দেব অথবা তাকে জবাই করব। পবিত্র কোরআনে সুলতান বলতে কখনো মুজিজা বা অলৌকিক ঘটনাকেও বোঝানো হয়েছে। যেমন পবিত্র কোরআনের 51 নম্বর সুরা তথা সুরা জারিয়াতের 38 নম্বর আয়াতে বলা হয়েছে, এবং নিদর্শন রয়েছে মুসার বৃত্তান্তে যখন আমি তাকে সুস্পষ্ট মুজিজা বা সুলতান সহ ফেরাউনের কাছে পাঠিয়েছিলাম।
এখানে সেই ঘটনার কথা স্মরণ করিয়ে দেয়া হচ্ছে যখন মুসা নবীর লাঠি সাপ হয়ে ফেরাউনের জাদুকরণের কৃত্রিম সাপ তথা রশিগুলোকে খেয়ে ফেলেছিল। মহান আল্লাহর নবী হওয়ার ওই স্পষ্টতম প্রমাণ দেখে জাদুকররা সিজদা দিয়েও ও তওবা করে মহান আল্লাহ আর মুসার নবুয়তের প্রতি ঈমান আনে। পবিত্র কোরআনের কোনো আয়াতে সুলতান শব্দ বা নামের পর মুবিন শব্দটি এসেছে। মুবিন অর্থ স্পষ্টকারী বা প্রকাশ্যকারী। এই দুই শব্দ পাশাপাশি আসলে ও মুজিজার অর্থ বহন করে। আবার কখনো কোরআনের আয়াতে সুলতান শব্দের পর নাসির বা সাহায্যকারী শব্দটি এসেছে। যেমন পবিত্র কোরআনের 17 নম্বর সুরা তথা সুরা আসরার 80 নম্বর আয়াতে বলা হয়েছে, এবং হে রাসুল আপনি বলুন, হে আমার প্রতিপালক,
আমাকে প্রত্যেক বিষয়ে সত্য ও কল্যাণের সাথে প্রবেশ করান এবং সেখান থেকে সত্য ও কল্যাণের সাথে বহির্গত করান। আর আমার জন্য আপনার পক্ষ থেকে সাহায্যকারী ক্ষমতা বা আধিপত্য ও প্রমাণ তথা সুলতানান নাসির দান করুন। এ আয়াত থেকে স্পষ্ট আমাদের প্রত্যেক বিষয়ে সততা বজায় রাখা জরুরি এবং এমন সাহায্য জরুরি যাতে আমরা কখনো সত্য থেকে বিচ্যুত না হই ও মিথ্যার দিকে ঝুঁকে না পড়ি।
সুরার রহমানের 33 নম্বর আয়াতেও সুলতান শব্দের উল্লেখ লক্ষণীয়। এ বাক্যে মহান আল্লাহ বলছেন, হে জিন ও মানবকুল, নবমণ্ডল ও ভূমণ্ডলের প্রান্ত ও মহান আল্লাহর নিয়ন্ত্রণের হাত বা সীমানা অতিক্রম করা যদি তোমাদের সাধ্যে কুলায় তবে অতিক্রম করো, কিন্তু খোদা প্রদত্ত ক্ষমতা বা ছাড়পত্র তথা সুলতান ছাড়া তোমরা কখনো তা অতিক্রম করতে পারবে না। অন্য কথায়, মানুষ কখনো মহান আল্লাহর রাজ্যের সীমানা থেকে পালিয়ে যেতে সক্ষম নয়। মানুষ যেখানেই যাক না কেন, তা মহান আল্লাহর রাজ্যের আওতাধীন। আমিরুল মোমিনীন হযরত আলী আলাইহিসসালাম যেমনটি দোয়া কুমাইলে বলেছেন, হে আল্লাহ, বিশাল তোমার সাম্রাজ্য বা সালতানাত তথা কর্তৃত্ব এবং মহিমান্বিত তোমার মর্যাদা এবং তোমার পরিকল্পনা দৃশ্যাতীত, তোমার ক্ষমতা স্পষ্ট, তোমার শক্তি সবকিছুর উপর বিজয়ী, তোমার কর্তৃত্ব সর্বব্যাপী এবং অসম্ভব তোমার সাম্রাজ্য বা হুকুমাত থেকে পলায়ন।
যারা মহান আল্লাহর সুলতান নাম সম্পর্কে সচেতন তারা কখনো পাপের ধারের কাছেও যাওয়ার মতো দুঃসাহসী হবে না, কারণ তারা জানেন মহান আল্লাহর কর্তৃত্ব, রাজত্ব ও নজরদারির সীমানার আওতামুক্ত কোনো স্থান বা কোনো সময় বলতে কিছু নেই। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আসমাউল হোসনা অনুষ্ঠানের আজকের পর্বে আমাদের নির্ধারিত আলোচনা এখানে শেষ করছি।
সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। কথা হবে আবারও পরবর্তী আসরে।
আসমাউল হোসনা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে পত্রপত্রিকার পাতা বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, আজ 21 আগস্ট রোববারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি, এরপর গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণে যাব। বাংলাদেশের শিরোনাম, ছাত্রলীগ নেতার নির্যাতনের অভিযোগ, তদন্তে কমিটির কাজ শুরু। দৈনিক প্রথম আলো, 2004 সালে আমাকে শেষ করার পরিকল্পনা ছিল তাদের, প্রধানমন্ত্রী দৈনিক কালের কণ্ঠ। পররাষ্ট্রমন্ত্রী এমপি হয়েছেন কোন দলের টিকিটে, প্রশ্ন রিজভীর, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। আগামী নির্বাচনে জনপ্রিয়তার প্রমাণ হবে কাদের, দৈনিক নয়া দিগন্ত। রমনার ওসির বিরুদ্ধে অনুসন্ধান 3 মাসে শেষ করতে নির্দেশ, দৈনিক যুগান্তর। ভারতের শিরোনাম, সিবিআই তৃণমূল সেটিং, কেন্দ্রীয় সরকারি সভায় হাজির হয়ে কলকাতায় বিস্ফোরক দাবি দিলীপের, দৈনিক আনন্দবাজার পত্রিকা। জেলে হঠাৎ অসুস্থ পার্থ, নিয়ে যাওয়া হল SSKM-এ, দৈনিক আজকাল। তালেবানের হাতে আটক মার্কিন পরিচালক, চোখ বেঁধে নিয়ে যাওয়া হল গোপন স্থানে, দৈনিক সংবাদ প্রতিদিন।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলো এক খবরে জানিয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে কক্ষে আটকে রেখে ছাত্রলীগ নেতার মারধর ও চাঁদাবাজির অভিযোগ নিয়ে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। 3 সদস্যের ওই কমিটির কাজ শুরুর বিষয়টি আজ রোববার প্রথম আলোকে জানিয়েছেন কমিটির আহ্বায়ক সহকারী প্রক্টর এবং তড়িৎ ও বৈদ্যুতিক প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক আরিফুর রহমান। তিনি বলেন, তাদের তদন্ত মূলত শুক্রবার থেকে শুরু হয়েছে, তবে আনুষ্ঠানিকভাবে আজ থেকে পুরোদমে কাজ শুরু করেন তারা। ইতোমধ্যে অভিযোগের পরিপ্রেক্ষিতে বাদী ও বিবাদীকে চিঠি পাঠানো হয়েছে, চিঠি আজকের মধ্যে তাদের কাছে পৌঁছাবে।
দৈনিক কালের কণ্ঠ লিখেছে, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 2004 সালে আমাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছিল তারা। 21 আগস্ট হামলার সময় মেজর ডালিম ও রশিদ বাংলাদেশে ছিল। তারা যখন দেখলো আমি মরিনি, তারা দেশ ছেড়ে চলে গেল। আজ রোববার সকাল 10:30 রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে 21 আগস্ট নিহতদের প্রতি শ্রদ্ধা শেষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, 75-এর 15 আগস্ট শুধু রাষ্ট্রপতিকেই হত্যা করা হয়নি, হত্যা করেছে পুরো পরিবারকে। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠনের জন্য তিনি কাজ করেছেন, তার বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়েছিল এবং হত্যা করেছে।
দৈনিক যুগান্তরের খবর, ঢাকা মহানগর পুলিশের রমনা থানার ওসি মনিরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান 3 মাসের মধ্যে শেষ করতে হবে, দুদকের প্রতি এর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার আদেশ দেন। মনিরুল ইসলামের বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে করা রিটটি নিষ্পত্তি করে এ আদেশ দেওয়া হয়। ওসি মনিরুলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। 5 আগস্ট একটি জাতীয় দৈনিকে ঢাকায় ওসির 8তলা বাড়ি সহ বিপুল সম্পদ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি যুক্ত করে ওসি মনিরুল ইসলামের বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ অনুসন্ধান নির্দেশনা চেয়ে 10 আগস্ট রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সাইদুল হক।
দৈনিক বাংলাদেশ প্রতিদিন লিখেছে, পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন যদি আওয়ামী লীগের কেউ না হয়ে থাকেন, তাহলে তিনি সিলেট মহানগর থেকে কোন দলের টিকিটে এমপি হয়েছেন এমন প্রশ্ন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নেতা ও মন্ত্রীদের বক্তব্যের প্রেক্ষিতে এ প্রশ্ন করেন রিজভী। সংবাদ সম্মেলনে রিজভী আরও বলেন, প্রধানমন্ত্রী সেপ্টেম্বর ভারত যাচ্ছে ক্ষমতায় থাকার ধর্ণা দিতে, আব্দুল মোমেন তার পটভূমি রচনা করে এসেছেন। এখন আওয়ামী লীগের নেতা ও মন্ত্রীরা বলছেন সে আওয়ামী লীগের কেউ না, কিন্তু তিনি সিলেট মহানগর থেকে এমপি হয়েছেন কোন দলের টিকিটে। অবাদুল কাদের অনুমোদিত সিলেট মহানগর আওয়ামী লীগের 1 নম্বর সদস্য কে? কিন্তু দেশবাসী সহ আমরা সকলেই জানি তিনি একে আব্দুল মোমেন।
দৈনিক নয়া দিগন্ত এক খবরে জানিয়েছে, আগামী নির্বাচনে কার জনপ্রিয়তা বেশি তা প্রমাণ হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সামনে নির্বাচন, অপেক্ষা করুন, কে কত জনপ্রিয় প্রমাণ হবে, অপেক্ষা করুন, বাংলাদেশের মানুষ কি চায় প্রমাণ হয়ে যাবে। তিনি বলেন, 75-এর পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। আজ রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। 21 আগস্ট গ্রেনেড হামলার 18তম বার্ষিকী উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বিএনপি নেতাদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, আপনারা সমাবেশ করেন, মানুষ সাড়া দেয় না কেন? এর কারণ শেখ হাসিনার জনপ্রিয়তা। 2004 সালের 21 আগস্টের গ্রেনেড হামলার কথা স্মরণ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, সেদিন 500 জনের বেশি নেতাকর্মী আহত হয়েছিলেন, সারা জীবনের জন্যে পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের অনেকেই এসেছেন এখানে।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, ফের দলকে অস্বস্তিতে ফেললেন দিলীপ, তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে তৃণমূলের হাতেই অস্ত্র তুলে দিলেন। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ রোববার বলেন, সিবিআই এর একটি অংশের সঙ্গে সেটিং হয়ে গিয়েছিল তৃণমূল নেতাদের, সেটা বুঝতে পেরেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। এখবর কেন্দ্রীয় সরকার সূত্রে জানতে পেরেছেন বলেও দাবি করেছেন দিলীপ। এমন মন্তব্য আবার করেছেন কেন্দ্রীয় সরকারেরই একটি অনুষ্ঠানে হাজির হয়ে। সোমবার কলকাতায় কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের একটি অনুষ্ঠান ছিল ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের সভাকক্ষে। দেশভাগের আতঙ্ক সংক্রান্ত একটি প্রদর্শনী ও আলোচনা সভায় বক্তৃতা করতে গিয়ে নিজের থেকেই সিবিআই প্রসঙ্গ টেনে আনেন দিলীপ। বলেন, সিবিআইয়ের কোনো কোনো আধিকারিক বিক্রি হয়ে যায়, কেউ লাখে কেউ কোটিতে কোটিতে।
দৈনিক আজকাল জানিয়েছে, জেলে আচমকাই অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাকে নিয়ে যাওয়া হয়েছে SSKM-এ। চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করবেন। সূত্রের খবর, পার্থর শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়েছে, শ্বাসকষ্ট রয়েছে। SSC দুর্নীতি মামলায় ED গ্রেপ্তার করেছে পার্থকে। শনিবার দুপুরে তিনি সেলের ভেতরে অসুস্থ হয়ে পড়েন। প্রেসিডেন্সি জেলের 22 ওয়ার্ডের 2 নম্বর সেলে রাখা হয়েছে পার্থকে। সংশোধনাগারে যাওয়ার পর পার্থর পা ফুলে গিয়েছিল। হাঁটা চলা কমে যাওয়ার জন্যই এই সমস্যা বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিছুদিন আগে প্রেসিডেন্সি সংশোধনাগারে পার্থকে দেখতে গিয়েছিল SSKM এর চিকিৎসকদের একটি দল। জেল সূত্রে জানা গেছে, ইদানিং নিজের সেলেই থাকছিলেন পার্থ চট্টোপাধ্যায়। বেশিরভাগ সময়টাই ঘুমিয়ে কাটাচ্ছিলেন। নিয়মিত চলছিল শারীরিক পরীক্ষা। শনিবার দুপুরে আচমকাই অসুস্থ বোধ করেন পার্থ। শ্বাসকষ্ট শুরু হয়। এরপরই পার্থকে বিশেষ নিরাপত্তায় 3টি কনভয় সহ নিয়ে যাওয়া হয় SSKM এ।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানে গুটি নিচ্ছে।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে পরিবার বিষয়ক ধারাবাহিক আলোচনা সুখের নীড়।
সুখের নীড়।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা। ইসলামী ও ইরানি পরিবার বিষয়ক ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান সুখের নীড় থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এ ধারাবাহিকের 25তম পর্ব উপস্থাপনায় রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
আমাদের আজকের আলোচনা শুরু করব পবিত্র কোরআনের সূরা রুমের 21 নম্বর আয়াতের অর্থ শুনিয়ে। আর এক নিদর্শন এই যে, তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাকো, এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এতে চিন্তাশীল লোকদের জন্য স্পষ্ট নিদর্শনাবলী রয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অন্য কথায়, নর বিনা নারী বা নারী বিনা নর পূর্ণতা পেতে পারে না, তবে তাদের মধ্যে লেনদেন ও যোগাযোগ হতে হবে সঠিক এবং বৈধ পন্থায়। ইসলাম নারী ও পুরুষকে সমান মানবীয় মর্যাদা দিয়েছে। নারীর এমন অনেক যোগ্যতা ও গুণ আছে যা পুরুষের নেই, আবার পুরুষেরও এমন অনেক দিক ও বৈশিষ্ট্য রয়েছে নারী যার মুখাপেক্ষী। তাই বিধাতা পরিবার গঠনের মাধ্যমে মানব সমাজকে দিয়েছেন ভারসাম্যের বিধান।
মহান আল্লাহ সূরা আলে ইমরানের 195 নম্বর আয়াতে বলেছেন, আমি তোমাদের কোনো পরিশ্রমকারীর পরিশ্রম বিনষ্ট করি না, তা সে পুরুষ হোক কিংবা স্ত্রীলোক। তোমরা পরস্পর এক বা একই জাতের। সমাজ, সংসার ও নতুন প্রজন্ম সৃষ্টিতে নারী ও পুরুষ দৈহিক আর মানসিক ভূমিকা সমান। তাই নারী ও পুরুষ সমান গুরুত্ব ও সম্মানের অধিকারী। স্বামী স্ত্রী মিলে পরিবার নামক সুখ ও প্রশান্তির যে বাগান গড়ে তোলেন তা তাদের দয়া ও আত্মত্যাগের ফসল। নারীর ত্যাগ ও দয়া এবং পুরুষের যত্নশীলতা ও হেফাজত ছাড়া পরিবারকে টিকিয়ে রাখা অসম্ভব। কবি নজরুল তাই লিখেছেন, রাজা করিতেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে রানী, রানীর দরদে ধুইয়া গেছে রাজ্যের যত গ্লানি। নারী সে শিখালো শিশু পুরুষেরে স্নেহ প্রেম দয়া মায়া, দীপ্ত নয়নে পড়ল কাজল বেদনার ঘন ছায়া।
এবারে আমরা ইরানি কুর্দি জাতির পরিবার ও পারিবারিক সংস্কৃতির কয়েকটি দিক তুলে ধরব। প্রত্যেক জাতির মতো কুর্দিরাও জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে নিজস্ব প্রথা ও রীতি মেনে চলে। অনেক সময় পছন্দটা ব্যক্তিগত হলেও তা জাতীয় ঐতিহ্য ও রীতি বা আচার আচরণের সীমানা ডিঙাতে পারে না। কুর্দি সহ ইরানিদের সব সমাজে বিয়ের বিষয়ে এখনও বাবা মায়ের ভূমিকাই প্রধান। এমনকি বর ও কনে নিজস্ব পছন্দের আলোকে বিয়ে করলেও বাবা ও মাই সার্বিক তত্ত্বাবধান এবং অনুষ্ঠানাদি পরিচালনায় প্রধান ভূমিকা রাখেন। ইরানি কুর্দি সমাজে পরিবারের সদস্যদের নিকট আত্মীয়ের মধ্যে বিয়ের ব্যাপক প্রচলন রয়েছে। ঐতিহ্যবাহী কুর্দি পরিবারগুলো একান্নবর্তী পরিবারের মতো অনেক বড় হয়ে থাকে এবং কুর্দি নারী ও পুরুষেরা তাদের অতীত ঐতিহ্যের আলোকে নিকট আত্মীয়ের মধ্যে বিয়ের প্রথাকে পছন্দ করেন। এ ধরনের পরিবারের সদস্যদের পারস্পরিক বন্ধন বেশ মজবুত এবং বিষয়টি তাদের জন্য সুখ ও প্রশান্তির প্রধান উৎস।
কুর্দি পরিবারের নরনারীরা পরস্পরের বন্ধু বা সহকর্মীর মতো এবং জীবনের সব ক্ষেত্রে তাদের সহযোগিতা স্পষ্ট, ফলে অপবিত্র কোনো বিষয় এ ধরনের পরিবারে নেই বললেই চলে। একই কারণে কুর্দি পরিবারগুলোর কাঠামো বেশ মজবুত। অন্যান্য গোত্র বা জাতির তুলনায় কুর্দিদের মধ্যে তালাকের সংখ্যা খুবই কম। কুর্দি পরিবারের সদস্যরা নারী ও পুরুষ নির্বিশেষে পরস্পরের সুখে সুখী ও পরস্পরের দুঃখে দুঃখী। ইরানি কুর্দিরা বেশ উৎসব প্রিয় ও আনন্দ প্রিয় জাতি। তারা বিয়ের উৎসবে গান গেয়ে ও বাজনা বাজিয়ে এবং নানা ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান করে বেশ আনন্দ উল্লাস প্রকাশ করে থাকে। এসব অনুষ্ঠানে নারীদের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা।
কুর্দি নারীরা পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে সক্রিয় নারী সমাজের অন্যতম। তারা সন্তান জন্মদানেও বেশ উর্বর এবং শক্তিশালী। এছাড়াও তারা সংগ্রামী, যোদ্ধা ও সাহসী নারী হিসেবে খ্যাত। পিতা ও স্বামীর সংসার এই উভয় ক্ষেত্রেই তারা সবার অধিকার রক্ষা সহ সুখ ও দুঃখের সঙ্গী হয় এবং বাস্তবতাকে মেনে নিয়ে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, পরিবারের প্রতি তাদের গভীর অনুরাগের প্রমাণ রাখেন। এজন্যই কুর্দি নারীদেরকে পরিবারের প্রধান ভিত্তি ও স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়। পারিবারিক মতবিরোধ ও দ্বন্দ্ব সমাধানেও তারা দক্ষ মধ্যস্থতাকারী হিসেবে বিবেচিত। কুর্দি অধ্যুষিত অঞ্চলের শিশুরা শৈশব থেকেই নিজস্ব সংস্কৃতি ও প্রথায় প্রশিক্ষিত হয়ে এইসব ঐতিহ্য রক্ষার অনুরাগী হিসেবে গড়ে ওঠে। কার্পেট বুনন, জায়নামাজ বুনন, পশমের চাটাই তৈরি, নানা ধরনের পোশাক তৈরি, গয়না ও অলংকার নির্মাণ, প্রাকৃতিক উপাদান দিয়ে টুপি তৈরি ইত্যাদি নানা শিল্প সামগ্রী তৈরিতে কুর্দিদের সুনাম কয়েক হাজার বছরের। কুর্দি ছেলে ও মেয়েরা বংশ পরম্পরায় এসব শিল্প নির্মাণ মায়েদের কাছ থেকে শিখে এসেছে।
কুর্দি নারীরা কেবল শান্তির সময় নয়, যুদ্ধ ও সংকটের সময়ও সক্রিয় থেকে সামাজিক ও অর্থনৈতিক তৎপরতা চালিয়ে যেতে অভ্যস্ত। এ ধরনের সংকটের সময় তারা বেশি সক্রিয় হয়ে ওঠেন। কুর্দি পরিবারগুলোর আরেকটি বড় বৈশিষ্ট্য হল তাদের পোশাকগুলো বেশ সুন্দর, বৈচিত্র্যময় রং ও ডিজাইনের। কুর্দি নারীরা পরিপূর্ণ হিজাব বা ইসলামী শালীন পোশাক পরে থাকেন। হিজাব পরিধানের কারণে কুর্দি নারীরা বেশ স্বাধীনতার শক্তি অর্জন করেন এবং সমাজে ভূমিকা রাখাও তাদের জন্য এ কারণে সহজ।
অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা সফল বিয়ে সম্পর্কে কটি কথা বলব। বিয়ে করার আগে জীবনসঙ্গীর ধর্মীয় চিন্তা ও বিশ্বাস সম্পর্কে জেনে নিন, কারণ এক্ষেত্রে মিল না থাকলে বিয়ে সুখের হওয়া তো দূরের কথা, বিয়ে বৈধই হবে না। পবিত্র কোরআনের বিধান অনুযায়ী মুমিন ব্যক্তি কোনো কাফের বা মুশরিক নারীকে বিয়ে করতে পারে না। মুমিনের জীবনসঙ্গীকে হতে হবে একত্ববাদী। মুসলিম নারীকে বিধর্মীদের কাছেও বিয়ে দেয়া পবিত্র কোরআনের দৃষ্টিতে একই কারণে হারাম। সূরা মায়েদার 5 নম্বর আয়াতে বলা হয়েছে,
তোমাদের জন্য হালাল সতী সাধ্বী মুসলমান নারী এবং তাদের সতী সাধ্বী নারী, যাদেরকে কিতাব দেয়া হয়েছে তোমাদের পূর্বে। তোমরা যখন তাদেরকে মোহরানা দাও, তাদেরকে স্ত্রী করার জন্য, অবৈধভাবে কাম বাসনা চরিতার্থ করার জন্যে কিংবা গুপ্ত প্রেমে লিপ্ত হওয়ার জন্য নয়। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে সুখের নীরের আজকের আলোচনা এখানে শেষ করছি। কথা হবে আবারও আগামী অনুষ্ঠানে।
সুখের নীড় অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। ইরানকে হুমকি দিয়ে কথা বলার অবস্থা এখন আর ইহুদিবাদী ইসরায়েলের নেই, বললেন IRGC-র মুখপাত্র রামেজানি। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের 50টি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল, জীবিকা হারিয়েছেন অন্তত 200 ফিলিস্তিনি। বাংলাদেশে 21 আগস্টের গ্রেনেড হামলার বার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতা বিরোধী শক্তি আবার আঘাত হানবে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি গৃহবন্দী। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই বাংলাদেশ সময় রাত 10:23 এবং ভারত সময় রাত 9:53 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ।